আজ আমরা আলোচনা করব রাজা নাটক কোন শ্রেণীর নাটক। রবীন্দ্রনাথের নাটকগুলির মধ্যে রূপক ও সাংকেতিক নাটকগুলি যে একটি বিশিষ্ট স্থানের অধিকারী একথা আশা করি সবাই স্বীকার করবেন। বাংলা সাহিত্যে এ ধরনের নাটক তার পূর্বে তো রচিত হয়নি, তার পরেও রচিত হয়নি। রাজা নাটকটি রূপক না সাংকেতিক এ প্রশ্নের উত্তরে প্রায় সবাই স্বীকার করেছেন যে এটি একটি সাংকেতিক নাটক। ডক্টর আশুতোষ ভট্টাচার্য রাজা এবং ডাকঘরকে সাংকেতিক নাটকের পর্যায়ভুক্ত করে লিখেছেন, সাংকেতিক নাটক ও রূপক নাটকের মধ্যে যে সুস্পষ্ট পার্থক্য রহিয়াছে তাহা অনেকেই অনুভব করতে না পারিয়া রবীন্দ্রনাথের এই নাটক দুইখানিকেও অনেক সময় রূপক নাটক বলিয়াই ভুল করিয়া থাকেন। সাংকেতিক নাটকের বৈশিষ্ট্য আলোচনা করলে তাতে আমরা লক্ষ্য করি যে সাংকেতিক নাটকের বিষয় হবে অতীন্দ্রিয় অপার্থিব তত্ত্ব। কোনো পার্থিব তত্ত্ব সাংকেতিক নাটকের বিষয়ের মর্যাদা পায় না, অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ই সাংকেতিক নাটকের অন্যতম লক্ষণ। রাজা নাটকেও রবীন্দ্রনাথ জীবাত্মা পরমাত্মার সম্পর্কটি একটি কাহিনীর আড়ালে ব্যক্ত করেছেন। অজিত কুমার চক্রবর্তী তাই বলেছেন, রাজা আধ্যাত্মরসের নাট্য। দ্বিতীয়ত, সাংকেতিক নাটকের চরিত্রগুলি সম্বন্ধে পূর্বেই উল্লেখ করা হয়েছে যে এগুলি নিরবয়ব অনুভূতি সাপেক্ষ, কোনো রূপের ভেতর দিয়ে এদের প্রকাশ করা যায় না, তাই কেবলমাত্র আভাস ইঙ্গিত বা সংকেতের সাহায্যে তাদের পরিচয় দিতে হয়। ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে রাজা নাটকে সাংকেতিক নাটকের এই বৈশিষ্ট্য পরিপূর্ণভাবে রক্ষিত হয়েছে। তৃতীয়ত, সাংকেতিক নাটকে নাটকের বহিঃস্থ ও অন্তরালবর্তী এই দুটি আখ্যানের মধ্যে সবসময় যে পার্থক্য থাকে না এ কথাও পূর্বে উল্লেখিত হয়েছে। রূপকে এ দুটি সমান্তরাল রেখার মতো, সেখানে একটি আখ্যান অন্য আখ্যানটি হইতে সম্পূর্ণ পৃথক পথে পাশাপাশি চলিতেছে, কোনো স্থানে কেহ কাহারও সহিত যুক্ত হয় নাই এবং কাহারও মর্যাদা বা আভিজাত্য কম নহে। সাংকেতিক নাটকে দুটি আখ্যান ভাগকে ঠিক এরকম পরস্পর থেকে বিচ্ছিন্নভাবে দেখা সম্ভব নয়, সেখানে এই আখ্যান দুটি কখনো বিযুক্ত আবার কখনো যুক্ত হয়ে পড়ে। রাজা নাটকেরও দুটি আখ্যান ভাগ আছে, একটি বহিঃস্থ অপরটি অন্তরালবর্তী, একটি সুদর্শনা রাজার কাহিনী অপরটি জীবাত্মা পরমাত্মার কাহিনী। অন্যান্য সাংকেতিক সাহিত্যের ন্যায় এ নাটকেও বলা বাহুল্য এই দুটি আখ্যান ভাগ সর্বদা বিচ্ছিন্ন বা বিযুক্ত হয়ে থাকতে পারেনি। চতুর্থত, সাংকেতিক সাহিত্যের আরেকটি বৈশিষ্ট্য হল যে এর স্পষ্টার্থ এবং ব্যঙ্গার্থ স্বয়ংসম্পূর্ণ নয় এবং একটি ছাড়া অপরটিকে বোঝা যায় না, এই দুইয়ের মিলনেই কাহিনীর পূর্ণতা সম্ভব হয়। রাজা নাটকের সুরঙ্গমা রাজার কাহিনীকে যদি বিচ্ছিন্নভাবে দেখা হয় তাহলে এ নাটকের ভাববস্তু উপলব্ধি করা সম্ভব নয়। শুধু স্পষ্টার্থ বা ব্যঙ্গার্থের সাহায্যে এ নাটকের বক্তব্য সম্যকভাবে বোঝা যাবে না। বাচ্যার্থের বা স্পষ্টার্থের সঙ্গে ব্যঙ্গার্থের মিলন হলেই তা বোঝা সম্ভব হবে। অর্থাৎ সুরঙ্গমা রাজার কাহিনীর সঙ্গে জীবাত্মা পরমাত্মার কাহিনীকে মিলিয়ে নিলেই এ নাটকের ভাববস্তু পরিপূর্ণভাবে উপলব্ধি করা সম্ভব হবে। সুতরাং দেখা যাচ্ছে রাজা নাটকটি সাংকেতিক নাটকেরই মর্যাদা পাবার যোগ্য। এ প্রসঙ্গে আরেকটি কথা বলা প্রয়োজন, কোনো কোনো সমালোচকের মতে রবীন্দ্রনাথের রূপক ও সাংকেতিক নাটকের মধ্যে সর্বদা পার্থক্য রক্ষিত হয়নি। অন্যান্য সমালোচকেরা তার রূপক ও সাংকেতিক নাটকের মধ্যে যেরকম সুস্পষ্ট পার্থক্য নির্দেশ করতে চান পূর্বোক্ত সমালোচকেরা তা সমর্থন করেন না। এদের মতে সাংকেতিকতার সহিত রূপকের মিশ্রণ হইয়াছে ইহাদের মধ্যে, সুতরাং তারা এ নাটকগুলিকে সাংকেতিক রূপক নাট্য হিসেবে চিহ্নিত করতে চান। তাদের মতে এই শ্রেণীর নাটকের কোনো কোনোটিতে সাংকেতিকতার মাত্রা খুব বেশি, রূপকের মাত্রা কম, আবার কোনো কোনোটিতে সাংকেতিকতার পাশাপাশি রূপকের অস্তিত্ব সুস্পষ্ট। এ নাটকগুলিতে অসীম অনন্ত অপার্থিবের মহিমাই প্রচার করা হয়েছে, অর্থাৎ সাংকেতিক নাটকের যেটি অন্যতম বৈশিষ্ট্য সেই আধ্যাত্মিক রস উপস্থিত। রবীন্দ্রনাথের মূল উদ্দেশ্য ছিল এক অপার্থিব অদৃশ্য ও অজ্ঞেয় জগৎ ও তার বিচিত্র অনুভূতি বা অভিজ্ঞতাকে রূপদানের চেষ্টা করা। সাংকেতিক শিল্পের এটাই কর্তব্য। কিন্তু যেখানেই এই তত্ত্ব বা ভাবকে একটি নির্দিষ্ট স্থির রূপের মধ্যে আবদ্ধ করবার চেষ্টা করা হয়, সেখানেই তার রূপকের সীমানার অন্তর্ভুক্ত হতে বাধ্য। এই দ্বৈতরূপের মিলনাঙ্কিত রূপ রবীন্দ্রনাথের এই শ্রেণীর নাটকে লক্ষ্য করা যায়। উক্ত সমালোচকদের মতে তাই এদের রূপক সাংকেতিক নাটকের অন্তর্ভুক্ত করা উচিত, তাহলেই এদের স্বরূপ সঠিকভাবে নির্ণীত হবে। এই শ্রেণীর নাটকগুলিকে কেন শুধু রূপক বা শুধু সাংকেতিক নাটক বলা চলবে না, তার পক্ষেও উক্তি সমালোচকেরা যুক্তি দেখিয়েছেন। একজন সমালোচক বলেছেন, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটকগুলিকে যদি কেবল রূপক নাট্য বলা হয় তবে একটা সংকীর্ণ নির্দিষ্ট শিল্পরূপ বোঝায়, কেবল সাংকেতিক নাটক বললেও রূপকের অংশটুকু যেন ধারণার বাইরে বিসর্জন করা হয়। এই শ্রেণীর নাটকগুলোকে কেউ কেউ তত্ত্বনাট্য বলে অভিহিত করেছেন, কিন্তু এ বিষয়েও আপত্তি আছে। এই নাটকগুলিকে ঠিক তত্ত্বনাট্য নামে অভিহিত করা উচিত নয়, কারণ তাহলে তত্ত্ব বিষয়টাই মুখ্য হয়ে ওঠে। যে অভিনব শিল্পরীতিকে অবলম্বন করে এই তত্ত্বটি সুপ্রতিষ্ঠিত হয়েছে, শুধু তত্ত্বনাট্য হিসেবে এ নাটকগুলিকে চিহ্নিত করলে সেই দিকটি উপেক্ষিত হয়। তত্ত্বনাট্য নামটির মাধ্যমে উদ্দেশ্যটা যেন প্রকট হয়ে ওঠে, নাটকের আঙ্গিক সংলাপ চরিত্র সৃষ্টি প্রভৃতি যে দিকগুলি যেন আড়ালে পড়ে যায়। পরিশেষে একটি কথা বলা যায়, কোনো কোনো সমালোচক মনে করেন যে সিম্বলিক্যাল ড্রামার বাংলা প্রতিশব্দ হওয়া উচিত প্রতীক নাটক, সাংকেতিক নাটক নয়। তাদের মতে সংকেত সবসময় নির্দিষ্ট অর্থেই শেষ হয়, প্রতীক সাংকেতিক নির্দিষ্ট অর্থের পরও অতিরিক্ত অর্থ পাওয়া যায়। উক্ত সমালোচকদের মতে তাই রাজা বা অচলায়তন প্রভৃতি নাটককে প্রতীক নাটক হিসেবে চিহ্নিত করা উচিত।